আজকের বিষয় হচ্ছে রোহিঙ্গা সমস্যা এবং জাতিসংঘের ভূমিকা। রোহিঙ্গা সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে, অন্তত এই পর্যায়ে 2 বছর হয়ে গেল। আমার সঙ্গে তহিদুল ইসলাম আছেন। তো তহিদ, যেটা আমাদের চিন্তার বিষয় যে দ্বিপাক্ষিক আলোচনায় বলা হোক কিংবা দু একটি দেশ মিলিয়ে আলোচনা বলা হোক, এইভাবে এই সমস্যার সমাধান হচ্ছে না, সেজন্যই জাতিসংঘের ভূমিকাটা বেশ গুরুত্বপূর্ণভাবে দেখা দিয়েছে এখন।
জি, এবং একই সঙ্গে আসলে বাংলাদেশ দ্বিপাক্ষিকভাবে আলোচনা যেমনটা করছে, তেমনি বহুপাক্ষিক আলোচনাও করছে। এবং জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন যেহেতু চলছে, এটি একটি বড় প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, এবং সেখানে বিভিন্ন দেশের নেতারা এসছেন, তাদের সঙ্গে কথা বলে এই বিষয়ে আরও বেশি আন্তর্জাতিক চাপ তৈরি করার চেষ্টা করছে বাংলাদেশ। এবং সব মিলিয়ে আসলে আমাদের আলোচনা, এবং আমরা এটা তো জানি যে অনেক আগেই, অর্থাৎ যখন এই সমস্যাটি শুরু হয়েছিল তখন প্রধানমন্ত্রী 5 দফা প্রস্তাব তুলে ধরেছিলেন, এবং এবার তিনি জানিয়েছেন যে তিনি জাতিসংঘে 4 দফা প্রস্তাব তুলে ধরবেন এই সমস্যার সমাধান। এবং এর মধ্যে একটি নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে তিনি সেই প্রস্তাবের কথা তুলেছেন।
ওআইসি ভুক্ত দেশগুলোর সঙ্গে মিলিত হয়ে তিনি এই 4টি প্রস্তাব রেখেছেন, যেখানে ওআইসি সদস্য
তিনি বলেছেন। এবং জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আজ যখন তিনি বক্তৃতা দিবেন তখনও সেই বিষয়গুলো নিশ্চয়ই তুলে ধরবেন, হয়তো আরও বেশি বিস্তারিতভাবে। আমরা সেসব বিষয় নিয়েই আলোচনা করার জন্য আজকের এই আলাপন। এবং আমাদের সঙ্গে আসলে 2 জন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা থেকে নিরাপত্তা বিশ্লেষক, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ও নর্থ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিটিক্স অ্যান্ড গভর্নেন্সের অনারারি ফেলো ডক্টর এম সাখত হোসেন। সাখত হোসেন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে?
জি, শুনতে পাচ্ছি, তবে
নিশ্চয়ই আমরা আশা করছি যে ক্ষণে ক্ষণে এই সমস্যার একদমই সমাধান হয়ে যাবে এবং আমরা পরিষ্কার আপনাকে শুনতে পাবো, আপনি আমাদেরকে শুনতে পারবেন।
আপনাকে স্বাগতম জানাচ্ছি ডক্টর সাখাওয়াত হোসেন।
জি, আমাদের সঙ্গে আরো একজন অতিথি রয়েছেন বাংলাদেশ থেকেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক আমিনা মহসিন। অধ্যাপক আমিনা মহসিন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে?
জি, শুনতে পাচ্ছি।
অধ্যাপক আমিনা মহসিন, আপনাকেও স্বাগতম।
জি, এবং শুরুতে আমাদের দর্শক এবং শ্রোতা যারা ফেসবুকে অনুষ্ঠানটি দেখছেন এবং যারা রেডিওতে শুনছেন, আমাদের ওয়েব পেজে শুনছেন, তাদের একটু জানিয়ে রাখি যে এই অনুষ্ঠানটি সাধারণত রোকেয়াদের উপস্থাপন করেন এবং তার সঙ্গে আমি থাকি। আজ তিনি আসলে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সংক্রান্ত কাজেই নিউ ইয়র্কে রয়েছেন এবং আমাদের সঙ্গে আজকে আমরা পেয়েছি আনিস আহমেদকে, এবং তিনি আসলে রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলেন, সেখানকার সংবাদ সংগ্রহ করেছেন, সব মিলিয়ে তার অভিজ্ঞতাও নিশ্চয়ই আমরা জানব। তার আগে আমরা একটু অতিথিদের কাছ থেকে বিশ্লেষণগুলো জেনে আসি। ডক্টর এম সাখত হোসেন, আপনার কাছ থেকেই শুরু করতে চাই। আপনিও নিশ্চয়ই জানেন যে এরই মধ্যে প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি 4 দফা প্রস্তাব জাতিসংঘে তুলে ধরবেন, এবং কি কি সে বিষয়গুলো তিনি বলেছেন নিউ ইয়র্কের অন্য একটি অনুষ্ঠানে। সব মিলিয়ে শুরুতেই আপনার কাছ থেকে একটু জানতে চাই, প্রস্তাব নিয়ে নিশ্চয়ই আমরা ভেঙে ভেঙে আলোচনায় যাব, তার আগে আপনার কাছ থেকে জানার ইচ্ছে যে এখন পর্যন্ত যা যা হয়েছে, আপনি কি মনে করেন রোহিঙ্গা সংকট খুব অতি শীঘ্রই কিছু একটা হতে পারে, এমন কোনো সম্ভাবনা কি আপনার মনে হয়?
দেখুন, সাদা মাটা সোজা কথা যদি আমি বলি, বিগত 2টি বছর 17 থেকে 19 আমরা মহসিন এখানে আছেন, এগুলো নিয়ে আমরা বহু কাজ করেছি, বহু কথা বলেছি, বহু লিখেছি, আমি ছোটখাটো একটা বইও লিখেছি। শুরু থেকে আমার একটা কথা যে এই সংকট এত সহজে মোচন হচ্ছে বলে মনে হয় না, এবং না হওয়ার সকল ধরনের আপনার এলিমেন্ট এর মধ্যে রয়েছে। প্রথমত হচ্ছে আমার বড় প্রশ্ন আপনাদের কাছে, যেই দেশ একটি জনগোষ্ঠীকে এমন ভাবে নিপীড়ন করে, হত্যা করে, বাড়ি জ্বালিয়ে, বাড়ি নিশ্চিহ্ন করে, ভিটা বাড়িতে ঘুঘু চড়িয়ে সেখানে নতুন বিল্ডিং তৈরি করে তাদেরকে দেশ ছাড়া করেছে, এবং আং সান সুকিও বলেছে যে তারা বাঙালি, তারা কোনোভাবেই আমাদের দেশের লোক নয়, এইভাবে 11 লক্ষ লোককে তাড়িয়ে দিয়ে প্ল্যান এবং সিস্টেমেটিক ভাবে, ঠিক হিটলার যেভাবে করেছিল সেই রাস্তায় তাদেরকে তাড়িয়ে দিয়ে 2 বছরের মাথায় তাদেরকে কোন লজিকে ফেরত নেবে, এটা হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর আমাকে কেউ দিতে পারেন না এখনো। কাজেই আমি মনে করি না এই বিষয়টি এত সহজে দ্বিপাক্ষিক ত্রিপাক্ষিক চতুর্থপাক্ষিক আলোচনা হবে। এখানে যদি হতে হয় তাহলে দুটি কারণ যদি ঘটাকালে হতে পারে, একটি হচ্ছে সেখানে যদি টোটাল একটা সিভিলিয়ান গভর্নমেন্ট আসে, একটা সম্পূর্ণভাবে একটা 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 গণতান্ত্রিক সরকার থাকে, তার সাথে নেগোসিয়েশন হতে পারে। কিন্তু যেই সেনাবাহিনী এই অত্যাচার শুধু রোহিঙ্গাদের নয় অন্যান্যদের উপরে করছে, যেই সেনাপ্রধান এটা করেছে তার কাছে নেগোসিয়েশন করা করে এই সলভ করা যাবে বলে আমি মনে করি না। আমার কাছে অনেক লজিক আরো আছে।
জি নিশ্চয়ই আমরা সেই যুক্তিগুলো আপনার কাছ থেকে শুনব।
আমরা একটু তাহলে ডক্টর আমিনা মহসিন আপনার কাছে শুনি, আপনি এই সমস্যাটাকে ঠিক এই মুহূর্ত এই পর্যন্ত আপনি কিভাবে দেখছেন?
ধন্যবাদ আপনাকে। দেখুন, এখানে ডক্টর শাখাওয়াত যেটা বলেছেন আমি ওনার সাথেই সহমত। আমি মনে করি না যে এই সমস্যার খুব শীঘ্রই কোনো সমাধান হতে যাচ্ছে। বারে বারে একটা কথা বলা হচ্ছে, এবার আমরা শুনতে পারছি যে ট্রাইপ্যাড এক ধরনের একটা ট্রাইপ্যাড কমিটি করা হবে যেখানে চীনও থাকবে। তো ব্যাপারটা হলো কি, চীন আগেও ছিল এবং সেখানে যখন প্রথমবারে আমরা প্রত্যাবাসনের কথা বলেছিলাম সেখানেও কিন্তু চীন ইনভলভ ছিল। আপনাকে মাথায় রাখতে হবে এখানে একটা বিরাট ভূ রাজনৈতিক ভূ অর্থনৈতিক অনেক কিছু ডায়নামিক্স ইনভলভ আছে। এবং দেখুন আপনারা যখন চীন কিন্তু বরাবরই মায়ানমারকে আশ্বাসটা দিয়েছে যে মায়ানমারের সাথে তারা আছে, এবং চীন যে ধরনের ইনভেস্টমেন্ট ওখানে বড় ধরনের ইনভেস্টমেন্ট আছে চীনের, এবং সেটা আমরা শুধু চীনের না ভারতেরও আছে রাশিয়ারও আছে। তো যতক্ষণ পর্যন্ত আমরা সেগুলোকে নিউট্রালাইজ না করতে পারছি, আমি এবং প্রত্যেকটা দেশই নিজের স্বার্থ দেখে চলে, সেখানে আমি মনে করি না যে চীন সে ধরনের চাপ মায়ানমারের উপরে আনবে বা আনতে পারে অবশ্যই, কিন্তু আনবে, কারণ তাদের সেই ধরনের ইনভেস্টমেন্ট গুলো আছে ওখানে। এখন যদি হয় যে এবং যখন মায়ানমার এর আগে যখন আমরা দেখেছিলাম আইসোলেশনে ছিল, তখনও কিন্তু চীন ইনভলভ ছিল মায়ানমারের সাথে, এবং এখানে সেই স্ট্র্যাটেজিক কারণগুলো তো আছে। এবং সেভাবে বাংলাদেশ চীনকে যতক্ষণ পর্যন্ত ওই জায়গাগুলো থেকে সরিয়ে না আনতে পারে, আমি মনে করি না যে চীন খুব শক্তিশালী ভাবে এখানে আসবে।
এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি উত্থাপন করেছেন ডক্টর আমিনা মহসিন, চীনের ভূমিকা সম্পর্কে এবং চীনের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক দীর্ঘদিন ধরে, এমনকি যখন পুরোপুরি সামরিক সরকার ছিল তখনও খুব ঘনিষ্ঠ ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে চীনের সঙ্গে কিন্তু সাম্প্রতিক সময়ে গত প্রায় এক দশকে খুব ব্যতিক্রমীভাবে বাংলাদেশের সম্পর্ক উন্নত হয়েছে, এবং চীন বাংলাদেশে কিন্তু প্রচুর অর্থ বিনিয়োগ করছে বিভিন্ন প্রকল্পে। তো বাংলাদেশের সঙ্গেও তো চীনের একটা স্বার্থ রয়েছে, বিশেষ করে ভারতের সঙ্গে যে প্রতিদ্বন্দ্বিতামূলক ব্যাপার চীনের সেটাকে যদি লক্ষ্য রাখা যায়, তাহলে বাংলাদেশকে তো চীন একেবারে অবজ্ঞা করতে পারে না, কি বলেন?
না, আমি একেবারেই আপনার সাথে একমত। সে কারণে আমি অ্যাকচুয়ালি তখন সেন্টেন্সটা শেষ করতে পারিনি, আমি ওটাই বলার চেষ্টা করেছিলাম যে বাংলাদেশেরও একটা ভীষণভাবে একটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে চীনের কাছে, এবং তারা তাদের ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ বলেন আপনি, এগুলোকে যদি ইমপ্লিমেন্ট করতে চায় সেখানে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং বাংলাদেশের সেই অবস্থানটা বাংলাদেশ যদি পুরোপুরিভাবে কাজে লাগায় এবং চীন যে ধরনের অ্যাক্সেস ফ্যাসিলিটিস গুলো চাচ্ছে সেগুলো আমার মনে হয় যে বাংলাদেশকে একটু চিন্তা ভাবনা করতে হবে, আর একটু ব্যালেন্সিং এর মধ্যে যেতে হবে। সেখানে আমি বলছিলাম যে গুরুত্বটা ধরেন মায়ানমারকে তারা দিচ্ছে ভূ রাজনৈতিক কারণে, সেই জায়গাটায় বাংলাদেশ কতটা ছাড় দিবে সেটা একটা বড় ব্যাপার আছে। এবং আরো একটা জায়গা আমরা এমফাসাইজ করতে পারি যে আপনি যদি এই অঞ্চলে একটা বড় শক্তি হিসাবে ইমার্জ করতে চান, সেখানে অনেক ধরনের এখানে ডায়নামিক্স কাজ করছে। একটা হলো যে আপনি একটা শুধু আপনি মিলিটারি পাওয়ার হিসাবে ইমার্জ করলে বা অর্থনৈতিক পাওয়ার হিসাবে ইমার্জ করলে হবে না, আপনি তার সাথে একটা মোরাল দিকও থাকতে হবে, মানব অধিকারের ব্যাপারও গুলো আছে, এবং বাংলাদেশ যদি এটা প্রতিষ্ঠিত করতে পারে জোর দিয়ে, যেটা আমরা চেষ্টা করছি বারবারই বলছি, এবং যে এখানে একটা গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়েছে, সেখানে যদি চীন এমন একটা রাষ্ট্রকে সহযোগিতা করে যে একটা মানে যারা পারপিট্রেটর্স অফ আ জেনোসাইড, সেখানে আমার মনে হয় বাংলাদেশের অবস্থানগুলো অনেক শক্তিশালী হতে পারে ডিপ্লোম্যাসির ক্ষেত্রে।
আচ্ছা তাহিদ, একটা প্রশ্ন, এই যে গোড়াতে ডক্টর সাখাওয়াত হোসেন যে কথাটা বলছিলেন যে চীনে মিয়ানমারে যদি গুণগত কোনো পরিবর্তন না আসে, এই রকম সামরিক সরকার সমর্থিত একটি সরকার থাকে এবং যারা অত্যাচার চালিয়েছে তারাই যদি থাকে, তাহলে এই সমস্যার সমাধান হবে না। আসলে প্রধানমন্ত্রীর প্রস্তাবে কি বলা হয়েছে?
প্রধানমন্ত্রী আসলে প্রস্তাবটি দিয়েছেন জাতিসংঘ সদর দপ্তরে ইসলামী দেশগুলোর সংগঠন ওয়াইসি এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত রোহিঙ্গা ক্রাইসিস এ ওয়ে ফরওয়ার্ড শীর্ষক একটি আলোচনা, উচ্চ পর্যায়ের আলোচনা। সেখানে তিনি বলেছেন যে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে চার দফা প্রস্তাব দিবে। সেই প্রস্তাবগুলো আমরা একটু ভেঙে ভেঙে আলোচনায় যাব। শুরুতে যে বিষয়টি, যে প্রস্তাবটি প্রধানমন্ত্রী হয়তো বা আজ দিবেন, কিন্তু আমরা যেটা জানতে পেরেছি সেই অনুসারে আপনি একটু আগে যেটা বলছিলেন আমিনা মহসিনের কথা সঙ্গেও প্রাসঙ্গিক, সেই বিষয়টি নিয়ে একটু শুরুতে আলোচনা করতে চাই। দু নম্বর প্রস্তাবনা হতে পারে বৈষম্যমূলক আইন ও রীতি বিলোপ করে মিয়ানমারের প্রতি রোহিঙ্গাদের আস্থা তৈরি করতে হবে এবং রোহিঙ্গা প্রতিনিধিদের উত্তর রাখাইন সফরের ব্যবস্থা করতে হবে। এই সফরকে তারা আসলে প্রস্তাবনার মধ্যে যেমনটা হতে পারে সেটি হচ্ছে যাও এবং দেখো, এই নীতিতে তাদেরকে সফরের ব্যবস্থা করতে হবে। এখানেই আসলে প্রশ্নটি যে বৈষম্যমূলক আইন এবং রীতি বিলোপ করে রোহিঙ্গাদের ভাষ্য অনুযায়ী তারা আসলে মিয়ানমারের নাগরিকত্ব চায়। ইমসাকত হোসেন, আপনি কি মনে করেন যে প্রধানমন্ত্রী এই প্রস্তাবনার মধ্যে আসলে ওটির একটি ইঙ্গিত রয়েছে, এবং সেটি যদি সত্যি ইঙ্গিত মনে হয় আপনার কাছে, তাহলে কি এটা আদৌ সম্ভব অভ্যন্তরীণ অবস্থা মিয়ানমারের?
তারা মিয়ানমারের নাগরিক কি নাগরিক কি নাগরিক না, মিয়ানমার বলছে যে তারা আমাদের নাগরিক নয়। তার কারণ 1826 মোস্ট প্রবাবলি তারপরের থেকে যারা মিয়ানমারের নাগরিক সেই সংজ্ঞাগুলো তারা দিয়েছে। তো কাজেই বেসিক জিনিস যেটা রোহিঙ্গাদের সেটা হচ্ছে নাগরিকত্ব। এখনো 600,000 রোহিঙ্গা রয়ে গেছে আইডিপি ক্যাম্পে। তো আপনি যদি একটা জনগোষ্ঠীকে তাকে ওই দেশের নাগরিক না বলে তাকে ঠেলে স্টেটলেস করে ফেলেন, তাহলে তার বেসিক জিনিসটা যদি সে কোনো ধরনের আশ্বাস না পায়, তাহলে কি কারণে সে সেই জায়গায় ফেরত যাবে যেখানে থেকে সে এক ধরনের বলতে গেলে জীবন নিয়ে পালিয়ে এসছে? এটা বড় প্রশ্ন, এবং এই প্রশ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়তো সরাসরি কথা বলেননি, কিন্তু উনি যখন বৈষম্যমূলক আইনের কথা বলেছেন সেটা হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট অফ মিয়ানমার,
সেটা ঠিক।
এবং এই জায়গাতে কি আমার মনে হয় যে এইটা যতক্ষণ পর্যন্ত রিজলভ না হবে ততক্ষণ পর্যন্ত মিয়ানমারের ভিতরে রোহিঙ্গা প্রবলেম ইজ নট বিং রিজলভ, এবং এই লোকগুলো প্রসিকিউট হবে, এই লোকগুলো আপনার দেশান্তরিত হবে, এরা স্টেটলেস থেকে যাবে, এরা বিভিন্ন দেশে বাংলাদেশ অন্যান্য দেশে থেকেই যাবে, হয়তো যাবে না। এবং এদেরকে জোর করে পাঠাতে গেলে এটা একটা আন্তর্জাতিক সমস্যা সৃষ্টি হবে।
না, জোর করে পাঠানোর তো প্রশ্ন উঠছে না, কারণ আমরা জানি যে দুবার বাংলাদেশ সরকার এই উদ্যোগ নিয়েছিলেন কিন্তু সেই উদ্যোগ সার্থক হয়নি, সমর্থ হয়নি। কারণ হচ্ছে গিয়ে জোর করে যে তারা নিজেদের দেশে চলে যাবে কিংবা ওইভাবে আবার অত্যাচারের সম্মুখীন হবে, সেটা তো কাঙ্ক্ষিত নয় কারণ।
এবং সেক্ষেত্রে আসলে পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, তিনি এই মন্তব্যও করেছেন যে আসলে টেকসই প্রত্যাবাসন নিশ্চিত না হলে একজন রোহিঙ্গাকেও প্রত্যাবাসিত করা হবে না, এবং সে কারণেই আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই। আমানা মহসিন, আপনি যদি আমাকে শুনতে পান, সেটি হচ্ছে প্রধানমন্ত্রী যে প্রস্তাব চারটি দিতে যাচ্ছেন বলে এখন পর্যন্ত বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে, আমরাও জানতে পেরেছি, সেটির এক নম্বর হতে পারে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন এবং আত্মীকরণে মিয়ানমারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে রাজনৈতিক সদিচ্ছার পূর্ণ প্রতিফলন দেখাতে হবে। এখন পর্যন্ত রাজনৈতিক সদিচ্ছার পূর্ণ প্রতিফলন অথবা একেবারেই প্রতিফলন কি আপনি দেখতে পেয়েছেন মিয়ানমারের পক্ষ থেকে?
না, আমি দেখতে পারিনি। রাজনৈতিক দেখেন, এখানে মিয়ানমার যে জিনিসটা বারবার বলছে যে তারা কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছে, তারা কিছু ঘর বাড়ি করেছে এবং তাদেরকে নিয়ে যে প্রথমে ওখানে ক্যাম্পে নিয়ে যাওয়া হবে এবং একটা ন্যাশনাল ভেরিফিকেশন কার্ডের মাধ্যমে দেখা হবে যে তারা ওখানকার নাগরিক কি নাগরিক না, এবং প্রথম অধ্যায়ে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না, একটা রেজিডেন্স পারমিট এ ধরনের কিছু দেওয়া হবে। কিন্তু দেখুন, ও তাদের এখানে তো ব্যাপারটা হলো কি, তারা এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে নিয়ে যাবে এবং তারপর ওখানে ভেরিফিকেশন প্রসেসটা চলবে এখন, এবং সেটাও সীমিত আকারে তারা এই কথাগুলো বলছে যে একটা ভেরিফিকেশনের মাধ্যমে তারা করবে। এবং প্রথমত তো কথা হলো যে তারা তাদের ঘর বাড়িতে ফেরত যেতে চাচ্ছে, ঘর বাড়ি তো তারা পুড়িয়ে ফেলেছে এবং সেখানে আমরা যা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারছি সেখানে কিন্তু অনেক ধরনের ইনভেস্টমেন্ট এবং অনেক ধরনের মানে ডেভেলপমেন্ট এগুলো হচ্ছে। ডেভেলপমেন্ট বলতে আমি বোঝাচ্ছি অর্থনৈতিক কার্যক্রম ওখানে চলছে। এখন কথাটা হলো যে তারা তাহলে কোথায় ফেরত যাবে, তাদের ঘর বাড়ি তো নাই এবং এই কাগজপত্র তো সবার কাছে নাই।
হ্যাঁ ডক্টর আমিনা মোহসিন, এই প্রসঙ্গে আসার, এই প্রসঙ্গে যাওয়ার আগে এই মুহূর্তে নিউ ইয়র্ক থেকে রোকেয়া আপা, রোকেয়া হায়দার আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। তিনি একটু পরেই প্রধানমন্ত্রী বোধ হয় ভাষণ দেবেন, সেই ভাষণ শুনতে যাবেন। তো রোকেয়া আপা, আপনি শুনতে পাচ্ছেন আমাদের?
হ্যাঁ আনিস, আমি শুনতে পাচ্ছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জাতিসংঘ সদর দপ্তর থেকে।
হ্যাঁ, তো
আনিস যেমন বললেন যে আজকেই আর কিছুক্ষণ পর মানে বিকেলের দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে ভাষণ দেবেন এবং তিনি এইবার বাংলাতে ভাষণ দেবেন বলে যেমন আমরা শুনেছি, এবং তার কিছু প্রস্তাব রয়েছে রোহিঙ্গা প্রসঙ্গে, তাদেরকে মিয়ানমারের রাখাইন রাজ্যে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে।
হ্যাঁ, সেই প্রস্তাবগুলো নিয়েই আমরা আলোচনা করছিলাম, সেটার বাস্তবতা, সেটার প্রায়োগিকতা, সেটা কতখানি সম্ভব কতখানি সম্ভব নয় এবং এ ব্যাপারে জাতিসংঘের কি ভূমিকা হতে পারে, সে নিয়ে আসলে আমরা একটু আগেই আলাপ করছিলাম।
প্রস্তাবগুলি তো খুব স্পষ্ট, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়ভাবে বলছেন এবং আমরা এর মধ্যে যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেনের কাছ থেকেও শুনেছি, তারা যা বারবার বলে যাচ্ছেন যে চারটি মূল প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে তিনি পেশ করবেন তার আজকের এই ভাষণে, এবং যেটা হচ্ছে যে মিয়ানমারকে অবশ্যই স্পষ্টভাবে তার রাজনৈতিক সদিচ্ছার কথা প্রকাশ করতে হবে এই রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে ফিরিয়ে নেওয়ার জন্য, এবং তাদেরকে আবার কিন্তু শুধু রাখাইন রাজ্যে ফিরিয়ে নিয়ে গেলেই চলবে না, মিয়ানমারের জনগণ, বৃহত্তর জনগণ যারা আছেন তাদের সাথে তাদেরকে মিলিয়ে নিতে হবে। তার মানে নাগরিকত্বের প্রশ্নটা উঠবে সেটাই ধারণা করা হচ্ছে। এবং প্রধানমন্ত্রী যেমন বলতে চেয়েছেন যে রোহিঙ্গাদের মধ্যে যে একটা আতঙ্ক, একটা ভয়াবহ পরিবেশে তারা পালিয়ে আসতে বাধ্য হয়েছে বাংলাদেশে লক্ষ লক্ষ রোহিঙ্গা, তাদের মধ্যে একটা আস্থা গড়ে তুলতে হবে যে না, রোহিঙ্গারা ওই উত্তর রাখাইনে তারা বসবাস করবে, তারা সেখান থেকে এসেছে এবং তারা ওই বারবারই নাগরিক, এই জিনিসটা, এই আস্থাটা তাদের মধ্যে গড়ে তুলতে হবে, এবং যে কোনো বৈষম্য যা কিছু ঘটছে তাদের বিরুদ্ধে, রোহিঙ্গাদের বিরুদ্ধে, সেগুলোর অবসান ঘটাতে হবে, এবং মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যে যাতে তারা যখন ফিরে যাবে তখন তারা আন্তর্জাতিক পর্যায়ে, একটা আন্তর্জাতিক সমাজের প্রতি তিনি আহ্বান জানাচ্ছেন যে রাখাইন রাজ্যে তাদেরকে পর্যবেক্ষণ করতে হবে যে তারা ফিরে যাচ্ছে সাধারণ নাগরিক হিসেবে, এবং আন্তর্জাতিক সমাজের প্রতি প্রধানমন্ত্রী আহ্বান জানাবেন যে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার পর সেখানে যেন একটা পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয় আন্তর্জাতিক সমাজের পক্ষ থেকে, এবং আন্তর্জাতিক সমাজকেও নিশ্চিত করতে হবে যে রোহিঙ্গাদের সমস্যা নিয়ে যে একেবারে তৃণমূল পর্যায়ে যে আদি যে সমস্যা রয়েছে সেগুলো তারা সমাধান করবেন, যেমন কয়েকদিন আগেই ওআইসির তরফে বলা হয়েছে, তো সেইভাবে তারা পালন করবেন তাদের দায়িত্ব, বার্মার সরকারকে সেটা নিশ্চিত করতে হবে।
জি, ওই প্রস্তাবে আরো একটা ব্যাপার ছিল যে মানবাধিকার লঙ্ঘন এবং অন্যান্য নৃশংসতার যেটা ঘটেছে ওটারও বিচার করতে হবে,
বিচার করতে হবে আন্তর্জাতিক আদালতে, সেটা নিয়ে যেতে হবে আইসিজে, মানে আন্তর্জাতিক কমিটি ওই যে কোর্ট ফর জাস্টিস যেটা আছে সেখানে তাদেরকে নিয়ে একটা বিচারের ব্যবস্থা করতে হবে।
এবং আসলে যেটি আপা বললেন সেটির সব শেষটি একটু আরেকটু পরিষ্কার করা দরকার, সেটি হচ্ছে আসলে আন্তর্জাতিক পর্যবেক্ষক দু ধরনের হয়, একটি সামরিক এবং বেসামরিক। আসলে প্রধানমন্ত্রী যে প্রস্তাবনা প্রস্তাবনা দিতে
পারে সেটার মধ্যে বেসামরিক পর্যায়ে, কারণ সামরিক পর্যায়ে আমরা যেমন জানি যে এ পর্যন্ত মিয়ানমারের সামরিক বাহিনী নৃশংসতা বর্বরতা অত্যাচার যাই বলি না কেন তাদের পক্ষ থেকে হয়েছে, সুতরাং সেখানে অসামরিক পর্যায়ে তদারকের ব্যবস্থা করতে হবে আন্তর্জাতিক।
এই ব্যাপারে তহিদ একটু ডক্টর আমিনা মহসিনকে আমরা মাঝপথে একটু থামিয়ে দিয়েছিলাম, ওনার কাছে যেতে চাই। উনি বলছিলেন যে ওই রোহিঙ্গা শিবির যেগুলো আছে, রোহিঙ্গা ক্যাম্প গুলো, রোহিঙ্গাদের অরিজিনাল যে বাসস্থান ছিল, আমি দুঃখিত, রোহিঙ্গা ক্যাম্প না, সেইখানে
জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে,
হ্যাঁ, এবং সেইখানে তারা আরো কিছু ভবন টবন নির্মাণ করছে, এই কথা একটু আগে ডক্টর আমিনা মহসিনও বলছিলেন। তো আমাদের যে
সেখানে আনিস আমরা যেমন জেনেছি যে ভারত কিছু আবাসস্থল মানে স্থাপন করেছে প্রায় 200 মতন, যে যাতে রোহিঙ্গারা যখন ফিরে যাবে সেখানে থাকতে পারবে, কিন্তু সেখানে রোহিঙ্গারা কি আশ্বাস নিয়ে ফিরে যাবে সেটা কিন্তু কোনো পক্ষ থেকেই নিশ্চিত করা সম্ভব হচ্ছে না এই পর্যন্ত।
হ্যাঁ, সেই প্রসঙ্গে আমি ডক্টর আমিনা মহসিনের কাছে জানতে চাই যে অ্যাডভান্স একটা টিম, অগ্রগামী একটি দল গিয়ে নিরপেক্ষ এবং অসামরিক দল, পর্যবেক্ষক দল যাকে আমরা বলছি, তারা গিয়ে কি এটা নিশ্চিত করতে পারে যে ওখানে বসবাসের যোগ্য একটা ব্যবস্থা হচ্ছে? ডক্টর আমিনা মহসিন,
দেখুন ব্যাপারটা হলো কি, এই প্রস্তাব মানে এই পয়েন্টের আগে কিন্তু যে পয়েন্ট গুলো আছে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ, সেখানে কিন্তু খুব ক্লিয়ারলি বলা আছে যে তাদের ভয় ভীতির কারণ গুলো যেন সরে যায়, তারা যেন পূর্ণ অন্যান্য যারা নাগরিক আছে তাদের সাথে তারা মিশে যেতে পারে। তার মানে যে নাগরিকত্বটা যতক্ষণ পর্যন্ত তারা পাচ্ছে না, মানে ওরা ফিরে যাবে কি হিসাবে, রেজিডেন্ট হিসাবে, নন রেজিডেন্ট, এবং ওদের যে ধরনের আমরা জানি যে ধরনের সম্পর্ক গুলো আছে এবং যে ধরনের তাদের পত্রপত্রিকা ঘাটলেই আপনি দেখতে পারবেন যে প্রচন্ড ভাবে অ্যান্টি রোহিঙ্গা সেন্টিমেন্ট ওখানে প্রিভেল করছে, ওরা ওদেরকে সরাসরি সন্ত্রাসী বলেই আখ্যায়িত করছে। কি মানে মানে এটা ভাবাও, মানে এগুলো যে দফাগুলো আছে এগুলো তো সবগুলো সাইমেন্টেনিয়াসলি একটা একটা করেই তো আমাকে যেতে হবে। প্রথম শর্তটা হলো যে আমাকে নিরাপদ ওখানে গিয়ে ভোট করতে হবে, এবং দেখেন না আপনিও রোহিঙ্গা ক্যাম্পে গেছেন, আমিও বেশ কয়েকবার রোহিঙ্গা ক্যাম্পে গেছি, এখানে জেনারেল শেখাওয়াত আছেন উনিও গেছেন, ওরা কিন্তু একটা জিনিস খুব ক্লিয়ারলি বলে যে তারা বিশ্বাস করে শুধু তাদের নিজেদের লোকদেরকে, এবং যদি তাদের লোকজন এবং তাদের অনেক আত্মীয় স্বজন ওদিকে রয়ে গেছে, কিছু কিছু আত্মীয় স্বজন এখনো এবং অনেকে জেলেও আছে ওখানে, তাদের থেকে এই বার্তা পায় যে না ওখানে এক ধরনের তাদের নিরাপত্তাটা নিশ্চিত করা হবে। কিছু কিছু রোহিঙ্গা আবার ইউনেসিআর কেও খুব ট্রাস্ট করে, তো ওই ফ্যাক্টর গুলো আমার মনে হয় যদি আসে তাহলে হয়তো তারা যেতে পারে। মানে বাট জিনিসটা হলো কি, এমন কোন আইএনজিও গিয়ে বা বেসামরিক প্রতিনিধি দল গিয়ে যাদেরকে তারা আস্থা আনতে পারবে না গিয়ে কোনো লাভ হবে না, যাদের প্রতি তাদের আস্থা আছে তাদেরকেই যেতে হবে।
আমি একটু তহিদ, আমি একটু ব্রিগেডিয়ার সাকাবাত হোসেনের কাছে যেতে চাইছি। আমাদের একজন শ্রোতা প্রশ্ন করেছেন যে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবর্তন না হলে বাংলাদেশের কাছে কি কোনো বিকল্প আছে? ডক্টর সাকাবাত হোসেন, জি জি, যে আর কি বিকল্প আছে যদি তাদের প্রত্যাবর্তন না হয়?
রোহিঙ্গা যদি প্রত্যাবর্তন এভাবে না হয় তাহলে কি বিকল্প আছে? সেটা একটাই বিকল্প আছে, যেটা বাংলাদেশ করতে চাইবে না, অথবা থার্ড কোন কান্ট্রি যদি উইলিং হয় তাদেরকে নিয়ে যেতে তাহলে যেতে পারে, কিন্তু দ্যাট ডাজ নট রিজলভ দ্য প্রবলেম। এখানে একটি বিষয় আমি আর একটু পরিষ্কার করি, রোহিঙ্গা প্রবলেম ইজ নট অনলি সিটিজেনশিপ, রোহিঙ্গারা শুধুমাত্র সিটিজেনশিপ বা সিটিজেনশিপ পেলে বা সব সলভ হয়ে যাবে তা নয়, সিটিজেনশিপ পাওয়ারও অনেক অনেক রকমের উপায় আছে, সেগুলো মিয়ানমারেও আছে, কিন্তু রোহিঙ্গাদের যে বিষয়টি সেটা হচ্ছে রেকগনিশন যে তারা রোহিঙ্গা হিসাবে, কারণ আপনি যে কোনো রোহিঙ্গাকে জিজ্ঞেস করবেন সে কিন্তু সিটিজেনশিপের সাথে ওই কথাটা বলে যে আমি রোহিঙ্গা, আমাকে রোহিঙ্গা হিসাবে তাদেরকে পরিচিতি দিতে হবে। এটা কিন্তু আমরা অনেকেই খেয়াল করি না বা ভুলে যাচ্ছি। আপনারা যারা গিয়েছেন ক্যাম্পে তারা কিন্তু রোহিঙ্গা নিজেদেরকে বলে, তারা বাঙালিও বলে না, তারা মিয়ানমারের অন্য কিছু বলে না। তার কারণ হচ্ছে তারা একটা ট্রাইবাল গোষ্ঠী হিসাবে যে জায়গাগুলোতে ছিল সেখানে থাকতে চায়, যেটা আমিনা মহসিন বললেন, সেই জায়গাগুলো এখন নেই। আপনি অ্যাডভান্স পার্টি পাঠিয়ে কি দেখবেন? সেখানে জোনাথন হেডের মাত্র কয়েকদিন আগে একটা রিপোর্ট, ভিভিড রিপোর্ট দিয়েছে বিবিসি জোনাথন হেড, আপনারা তাকেও তো আমার ছেলে ভালো করেছেন, তিনি বলেছেন আগে যা দেখেছি আর এখন যা দেখেছি, আমার কাছে দুটাই ছবি আছে, কোনোভাবেই এক 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 দেখা যায় না। কারণ এখন সেখানে গাছপালা পর্যন্ত নেই, সেখানে আপনার আপনার পুলিশের ব্যারাক উঠেছে এবং সেই সব জায়গাতে তারা সেখানে ফেরত নিয়ে যাবে না। এর কারণ হচ্ছে ওই সেই রোহিঙ্গা প্রশ্ন। তো কাজে এটা অল্টারনেটিভ যেটা আছে সেটা তো পার্মানেন্ট সলিউশন নয়। অল্টারনেটিভ যদি আপনার বলতে হয় তাহলে এই সলিউশনের অল্টারনেটিভ হচ্ছে যেভাবে কসোভো এবং যেইভাবে আফ্রিকা হয়েছে সেইভাবে করতে হবে, অথবা যেইটা আপনার প্রেসিডেন্ট অফ টার্কি যে সিরিয়ানদের জন্য যে প্রস্তাবটা দিয়েছে যে একটা করিডোর তৈরি করে সেই করিডোরকে তাদেরকে আপাতত রাখা যতদিন পর্যন্ত, সেই করিডোরটা হতে হবে মিয়ানমারের ভিতরে যতদিন পর্যন্ত এই পার্মানেন্ট প্রবলেমটা রিজলভ না হয়। আমি আপনাদের খুব তাড়াতাড়ি বলছি, 2008 সালে একটা 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 আইন হয়েছে যেটা সেলফ গভর্নিং অঞ্চলের কতগুলো আইন হয়েছে, সেখানে কয়েকটি হয়েছে, ওয়া আছে, পালাং আছে, ডানা আছে, পাও আছে, নাগা আছে, কোকান আছে, এবং 1961 সালে রথিডং রথিডং এবং মাংডু রথিডংয়ের ওয়েস্ট মাংডু পুরা বুথিডং পুরা মিলে হয়েছিল মাও ফ্রন্টিয়ার ডিস্ট্রিক্ট, যেখানে সেলফ গভর্নিং এর কথা ছিল। 1961 সালে এটা হয়ে গেছিল, কিন্তু 1962 সালে যখন মিয়ানমারের সেনা উদ্বোধন হয় এবং সামরিক আইন হয়, 1964 সালে সেটা বাতিল করা হয়েছিল। আর এখন একটা প্রস্তাব যেটা হতে পারে, যেটা আমি বারবার অনেক জায়গায় বলেছি, যে ওই 3টি ডিস্ট্রিক্টে তাদেরকে সেটল করিয়ে সেখানে এই ধরনের যে ধরনের বাকি 7 জনের দেওয়া হয়েছে সেলফ গভর্নিং, ওই জায়গাটা করা উচিত। সেই ক্ষেত্রে তাদেরকে রোহিঙ্গা হিসাবে একসেপ্ট করতে হবে, নট অনলি সিটিজেন্স। অল্টারনেটিভ কিন্তু খুব বেশি আছে বলে আমি মনে করি না। বাংলাদেশের কাছে তো নেই, অন্যান্য দেশের কাছে আছে কিনা জানি না। আরেকটি যে অল্টারনেটিভ আছে সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি না এখন।
একটা অল্টারনেটিভ কথা উঠে এসেছিল, কিন্তু তহিদও জানেন যে গতকালই এই কথাটা হচ্ছিল যে অন্যান্য দেশ রোহিঙ্গাকে নিতে পারে কি না, কিন্তু দেশগুলো তেমন ভাবে সাড়া দিচ্ছে না। কানাডা বোধহয় বলেছে তারা 5 জনকে নেবে, তো এটা তো 5 জন নেওয়া তো কোনো ব্যাপারই না, যেখানে আমরা বলছি প্রায় 11 লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আছে, সেখানে 5 জনকে নেওয়ার বোধহয় মানে এটা একেবারেই কোনো আলোচ্য বিষয়ই হতে পারে না।
জি, আমরা আমিনা মহসিন আপনার কাছ থেকে একটু জানতে চাই, যেমনটা ইমসাকত হোসেন বলছিলেন, আপনার কাছে মনে হয় যে এটি আসলে সম্ভব যেখানে মিয়ানমারের বর্তমান অবস্থায় রোহিঙ্গাদের প্রত্যাবাসনই করা সম্ভব হচ্ছে না?
আপনি যদি রাজনৈতিক ইচ্ছাটা থাকে এবং মিয়ানমার যেহেতু কথাটা হলো, এখানে তো আবার আমরা একটা জিনিস হলো কি, মানে বাংলাদেশ এই জায়গাটাতেও বারবার জোর দিচ্ছে থেকে তাদেরকে ভলেন্টারি কোনো কিছু জোরপূর্বকভাবে বাংলাদেশ করবে না। এখন ওই করিডোরে গিয়ে কি তারা থাকবে কি না সেটা তো একটা বড় প্রশ্ন থেকেই যাবে, তাই না? এবং যারা ক্যাম্পে গেছেন আপনারা নিশ্চয়ই এই ব্যাপারে আপনারা জানেন যে তারা বারবারই একটা কথা বলে যে তারা ফেরত যেতে চায়, তারা তাদের জায়গায় ফেরত যেতে চায়, কিন্তু তাদের ভয় লাগে, কারণ তারা যে ধরনের অত্যাচার গুলো ফেস করে এসেছে সেখান থেকে ওরা ভীষণ ভাবে ট্রমাটাইজ হয়ে আছে, এবং দু বছর পরেও ইনফ্যাক্ট এখনো কিন্তু তারা তাদের সেই ট্রমা কাটিয়ে উঠতে পারেনি। তো সেই করিডোরটা ধরেন, আমি তো আবারও বলছি যে এখানে কতগুলো পদক্ষেপ আছে, আমার যা ওদের সাথে কথা বলে মনে হয়েছে তারা তারা আস্থা রাখে তাদের আত্মীয় স্বজন যারা ওখানে রয়ে গেছে তাদের একটা ইউনেসিয়ারের উপরে এক ধরনের আস্থা আছে। এই বডিস গুলো যদি ধরেন সেখানে এবং মায়ানমার যদি ইউনেসিয়ারকে ওখানে যেতে দেয় কাজ করতে দেয় তা, এবং সেখানে যদি সেই ধরনের গ্যারেন্টি থাকে যে ঠিক আছে এখানে মায়ানমারের ভিতরে করিডোর দিয়ে একটা ক্যাম্প যেখানে আবার সেই ক্যাম্প গুলোকে কারা পাহারা দিবে সেটাও তো একটা দেখার ব্যাপার থাকবে, সেখানে কোন ফোর্সেস গুলো থাকবে, সেখানে যদি আবার ওটা মায়ানমার দ্বারা মায়ানমারের আর্ম ফোর্সেস তারা যদি পাহারা দেয় সেখানে তারা আস্থাটা কোথা থেকে খুঁজে পাবে, তাই না? তো ওই ওই করিডোরের মধ্যে কারা নিয়ন্ত্রণ করছে কারা গার্ড দিচ্ছে সেই ইস্যু গুলো তো আমাদেরকে দেখতে হবে, তাই না? এই প্রক্রিয়া গুলো যদি সর্ট আউট করা যায় তাহলে আমার মনে হয় যে ওরা যেতে পারে।
আসলে আমিনা মহসিন যথার্থই বলছিলেন যে এটা নিশ্চিত করা প্রয়োজন, যেমন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন যে এটা স্পষ্ট যে সংকটের সমাধান কার্যকর কোনো উদ্যোগ নিতে মিয়ানমার রাজি নয়, তারা রাজি হবে না, তারা এই সংকটের সমাধান হয়তো করতে চাইবে না, এটা মাহাতির মোহাম্মদের কথা। সুতরাং কিছু করার দায়িত্ব এখন আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর বর্তায়, সেই জন্যই কিন্তু জাতিসংঘের প্রশ্নটা উঠছে।
আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে রয়েছি, এম সাকত হোসেন আপনার কাছ থেকে একটু জানতে চাই, সেটি হচ্ছে গতকালই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে রোহিঙ্গা ক্যাম্পগুলো চারপাশে কাঁটাতারের বেড়া দেওয়া হবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য, এবং আমরা কোনো কোনো সংবাদ মাধ্যমে এটাও তো জানছি যে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জঙ্গি সংকট বা জঙ্গিরা রয়েছে এমন অনেক ধরনের সংবাদ আসছে। এই দুটো বিষয় কি মনে রেখে আপনি যদি আমাদেরকে সংক্ষেপে একটু বলেন, আসলেই কি কাঁটাতারের বেড়া খুব বেশি জরুরি? গতকালই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে রোহিঙ্গা ক্যাম্পগুলোর চারপাশে কাঁটাতারের বেড়া তৈরি করা হবে, এবং আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি যে রোহিঙ্গা ক্যাম্পে জঙ্গিরা রয়েছেন, জঙ্গি সংকট মাথায় রেখে আপনি কি মনে করেন যে কাঁটাতারের বেড়া দিলে আসলে ক্যাম্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব?
দেখুন, কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়ে যে কথাগুলো উঠেছে সেটা হচ্ছে যে তারা যাতে বাইরে যেতে না পারে, বাইরে যে ধরনের বিচারটা আমরা দেখেছি যে আপনার অ্যান্টি সোশ্যাল কাজ হয়েছে সেটা যাতে না করতে পারে সেটি হয়তো উদ্দেশ্য, কিন্তু কাঁটাতারের বেড়া দিয়ে এটা আরেকটি উল্টো রিয়াকশন হয় যেটা বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে একটা সিজ মেন্টালিটি দিয়ে পড়ে, এবং যখন এই মেন্টালিটিটা দিয়ে পড়ে তখন হোস্ট কান্ট্রির উপরে একটা বিরক্তি ভাব আছে, এবং সেই জায়গাটাই লং রান, কারণ আমি মনে করি যে আমরা রোহিঙ্গা নিষ্পত্তি করে ফেলতে পারবো অ্যানাদার বাই অ্যানাদার টু ইয়ার্স। তো কাজে সেই লং রানে যে ইয়াং জেনারেশন যেটা গড়ে উঠছে উঠবে তারা কিন্তু অবভিয়াসলি তারা কিন্তু মোটিভেটেড হবে হোস্ট কান্ট্রির এগেনস্টে এবং তাদের নিজস্ব যে দেশ ছেড়ে আসছে। তো এইসব বিষয় কিন্তু খুব চিন্তা ভাবনা করে করতে হবে যে তাদেরকে এরকম কেস্ট করে রাখা যায় কিনা, একটা। দ্বিতীয়ত হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে এটাকে কিভাবে দেখা হবে সেটাও একটা ব্যাপার আছে। তো সবই যদি আমরা বিবেচনা করে আলোচনা করি, আমি ডেফিনেটলি সরকার দায়িত্বশীল, তারা হয়তো নিজেরা এইসব উপরে আলোচনা করেছেন যেটা আমাদের জানা নেই, কিন্তু আমি মনে করি যে এটার প্লাস মাইনাস দুই সাইডই আছে, অর্থাৎ টেম্পোরারি আমরা কিছু লোককে বাইরে আসতে বাধা দিতে পারি, কিন্তু আলটিমেটলি একটা সাইকোলজিক্যাল এফেক্ট কি হবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসলে আমি প্রশ্নটি করেছিলাম আপনার কাছ থেকে এই কাঙ্ক্ষিত উত্তরের জন্য, আসলে বিশ্লেষণ জানার জন্য। আমিনা মহসিন, আমরা একদম শেষ মুহূর্তে এক মিনিটের মধ্যে আপনার একটু উত্তর চাই, মিয়ানমারের আন্তরিকতার অভাব রয়েছে সেটি আপনি যেমন বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছে, সব মিলিয়ে এই বাস্তবতায় জাতিসংঘ ঠিক কতটা ভূমিকা পালন করতে পারবে?
না দেখুন, জাতিসংঘ এই পর্যন্ত যা করেছে তা নিয়ে আমরা বেশ হতাশ, এবং আমরা মানে এবং আমি মনে করি, আমি তো আবারও ওই জায়গাটাতেই জোর দিয়ে বলবো যে আমাদের যারা এখানে সিকিউরিটি কাউন্সিল পার্মানেন্ট মেম্বার্স আছে, তাদেরকে আমরা যদি নিউট্রালাইজ না করতে পারি, এবং এখানে জাতিসংঘ এই মুহূর্তে যে ধরনের পরিস্থিতি দাঁড়াচ্ছে, একটা বড় রকমের তারা যদি ধরেন ইকোনমিক স্যাংশন বলেন কিংবা রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট, অনেক ধরনেরই তো আছে, এবং এখানে এটাও মাথায় রাখতে হবে যে এখানে একটা জেনোসাইড হয়েছে, আপনি তো অ্যাকাউন্টেবল আপনি কি করতে হবে, এটা জাতিসংঘের এর ভেতরেই আসছে, তাই না? কনস্টিটিউশনের মধ্যেই এসে যাচ্ছে, ডিক্লারেশনের মধ্যেই এসে যাচ্ছে। তো এগুলো যদি জাতিসংঘ ইমপ্লিমেন্ট না করে, আমার মনে হয় না যে ভবিষ্যতে খুব একটা কারো জাতিসংঘের উপরে আস্থা থাকবে।
আপনাকে অধ্যাপক আমেনা মহসিন, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনারি ফেলো অফ ইনস্টিটিউট অফ পলিটিক্স এন্ড গভর্নেন্স ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, রোহিঙ্গা সমস্যার প্রতি আলোকপাত করার জন্য। তাহলে তো আজকের মতো আমাদের উঠতে হয়,
আজকের মতো আমরা এখানেই শেষ করতে
চাই। সবাইকে অজস্র ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।